তাহার স্বর্ণ ও প্রচুর কাঞ্চন অপেক্ষা বাঞ্ছনীয়, মধু ও মৌচাকের রস হইতেও সুস্বাদু। তোমার দাসও তদ্দ্বারা সুশিক্ষা পায়, তাহা পালন করিলে মহাফল হয়। জবুর ১৯ অধ্যায় ৭-১১ আয়াত।
রসুল পৌল তাঁর শিষ্য তিমোথিওকে লেখা পত্রে যে দৃষ্টান্ত ব্যবহার করেছেন তাও এই প্রসঙ্গে প্রণিধানযোগ্য। শৈশব হইতে তুমি পাক কিতাবগুলি হইতে শিক্ষা লাভ করিয়াছ, আর এই পাক কিতাবগুলি তোমাকে মসিহ ঈসার উপর ইমান আনিবার মধ্য দিয়া পাপ হইতে উদ্ধার পাইবার জ্ঞান দিতে পারে। পাক কিতাবগুলির প্রত্যেকটির কথা খোদার নিকট হইতে আসিয়াছে এবং তাহা শিক্ষা, চেতনাদান, সংশোধন ও সৎ জীবনে গড়িয়া উঠিবার জন্য দরকারি, যাহাতে খোদার লোক উপযুক্ত হইয়া সৎ কাজ করিবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হইতে পারে। দ্বিতীয় তিমোথিও ৩ অধ্যায় ১৫-১৭ আয়াত।
আরও একটি দৃষ্টান্ত রয়েছে যা পিতর ব্যবহার করেছেন এবং তাতে দেখানো হয়েছে মানুষের উপর আল্লাহ পাকের কালামের কি প্রভাব পড়তে পারে। অন্ধকারে যেমন তোমাদের চোখ বাতির দিকে থাকে, ঠিক তেমনভাবে যতক্ষণ সকাল না হয় এবং তোমাদের অন্তরে শুকতারা না ওঠে, ততক্ষণ পর্যন্ত নবীদের কথায় মনোযোগ দিলে তোমরা ভালো করিবে। তবে সমস্ত কিছুর উপর এই কথা মনে রাখিও যে কিতাবের মধ্য হইতে নবীদের কোনো কথা আলাদা করিয়া তুলিয়া লইয়া বুঝানো যায় না, কারণ নবীদের কথা মন গড়া নয়, পাক রুহের দ্বারা পরিচালিত হইয়াই তাহারা খোদার দেওয়া কথা বলিয়াছেন। দ্বিতীয় পিতর ১ অধ্যায় ১৯-২১ আয়াত।
মুনাজাত করুন, শয়তান যখন সাহাবিদের প্রলুব্ধ করতে চেষ্টা করে, খোদাবন্দ ঈসা তখন তাদের মুনাজাত করতে বলেন যে তারা যেন প্রলোভনে না পড়েন। লোক ২২ অধ্যায় ৪০ আয়াত। কারণ প্রলোভনকে প্রথম চুটি তাড়াতে না পারলে তা ক্রমাগত বাড়তেই থাকে এবং শেষ পর্যন্ত মানুষকে আবার পাপের পথে নিয়ে যায়। সুতরাং আমরা যেন অবিরত মুনাজাত করি যে হে আল্লাহ, আমরা প্রলোভনে পড়তে চাই না, আমরা যেন প্রলোভন থেকে পাপের পথে না যাই, যেন পাপের কারণে ধ্বংস না হই।
স্থিরভাবে তাওবা করুন। আবেদ বাসিল বলেছেন, আপনি যে পাপ করবেন না সেই তো ভালো, যদিও বা করেন অবিরত তাওবা করুন। তাওবা করবার পর আপনার আর পাপ করা উচিত নয়। যদি দেখেন যে আপনি আর পাপ করছেন না, তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে সাহায্য করেছেন বলেই তা সম্ভব হয়েছে। এই উপলব্ধি যদি আপনার মধ্যে আসে, তাহলে আল্লাহর এহেন রহমতের জন্য আপনার উচিত তার শুকুর আদায় করা এবং অবিরত তার আরও সাহায্যের জন্য মুনাজাত করা।
পুরাতন আমিকে বিসর্জন দিন। রসুল পৌল ইফিসিয়দের কাছে লেখা পত্রে বলেছেন, কিন্তু এইভাবে তো তোমরা মসিহকে জানো নাই, তোমরা তাহার বিষয় শুনিয়াছিলে, আর তাহার সহিত যুক্ত হইয়া তাহার মধ্যে যে সত্য আছে সেই অনুসারে শিক্ষা দিয়াছিলে। তোমরা এই শিক্ষা পাইয়াছিলে যে তোমাদের পুরাতন জীবনের পুরাতন আমিকে পুরাতন কাপড়ের মতোই বাদ দিতে হইবে, কারণ ছলনার কামনা দ্বারা সেই পুরাতন আমি নষ্ট হইয়া যাইতেছে। তাহার বদলে খোদাকে তোমাদের মন নতুন করিয়া গড়িয়া তুলিতে দাও, আর খোদার দেওয়া নতুন আমিকে নতুন কাপড়ের মতোই পরো। সত্যের নির্দোষিতা ও পবিত্রতা দিয়া এই নতুন আমিকে খোদার মতো করিয়া সৃষ্টি করা হইয়াছে। এফিসিয় ৪ অধ্যায় ২০-২৪ আয়াত।
মসিহের মহব্বতকে অবলম্বন করুন। কথিত আছে, আবেদ ম্যাকারিয়াস একবার এবাদতে মগ্ন থাকাকালে শয়তান তার উপর আক্রমণ চালায় এবং চেষ্টা করে যেন তার মধ্যে গর্বের ভাব এনে দেওয়া যায়। সে তাকে বলে, আপনার মতো এমন খাঁটি আবেদ সিদ্ধ পুরুষ আর হয় না। কিন্তু ম্যাকারিয়াস বলেন, আমি যে কত দুর্বল আর ত্রুটিপূর্ণ তা তো আমি জানি। অন্য একবার শয়তান চেষ্টা করে ম্যাকারিয়াসের মনে হতাশা ঢুকিয়ে দিতে এবং বলে, তুমি তো অনেক পিছিয়ে থাকলে, খাঁটি হওয়া তোমার পক্ষে আর সম্ভব হল না। ম্যাকারিয়াস উত্তর করেন, তা তুমি ঠিকই বলেছ, আমি অশুদ্ধতায় পূর্ণ আর আমার অনেক ত্রুটি, কিন্তু তুমি ভুলে গেছ মসিহে মহব্বত আর আমার জন্য তার মৃত্যুর কথা। তার খাঁটি কাফফারার মাধ্যমে আমার সব ত্রুটি দূর হয়ে গেছে।
আধ্যাত্মিক আলোচনা সভায় যোগ দিন। সবাই স্বীকার করেন যে ইমানদার ব্যক্তির মসিহী জীবনী বৃদ্ধি ও অগ্রযাত্রার জন্য আল্লাহ পাক যে অন্যতম শ্রেষ্ঠ উপায় নির্ধারণ করেছেন তা হচ্ছে আধ্যাত্মিক সভা ও সম্মিলনে যোগদান। ইনজিল শরীফের রসুলদের কাজ শীর্ষক খণ্ডে প্রথম জামাতের মুসল্লিদের কথা উল্লেখ করে বলা হয়েছে, সেই লোকেরা রসুলদের শিক্ষা শুনিত, তাহাদের সহিত এক হইয়া প্রভুর ভোজ গ্রহণ করিত এবং মুনাজাত করিয়া সময় কাটাইত। রসুলদের কাজ দুই অধ্যায় ৪২ আয়াত।
সুতরাং রসুল উপদেশ দেন, এসো আমরা একজন অন্যজনের সম্বন্ধে চিন্তা করি, যেন আমরা মহব্বত করিতে ও ভালো কাজ করিতে একজন অন্যজনকে উৎসাহ দিতে পারি। কোন কোন লোকের যেমন অভ্যাস আছে, তাহাদের মতো আমরা যেন সভায় একসঙ্গে মিলিত হওয়া বাদ না দিই, বরং মসিহের আসিবার দিন যতই নিকটে আসিবে ততই যেন আমরা একজন অন্যজনকে আরও উৎসাহ দিতে থাকি। ইব্রানী ১০ অধ্যায় ২৪ ও ২৫ আয়াত। ক্ষমা।
ক্ষমা, নাজাত ও জীবন্মুকুট সম্বন্ধে আমি আরও গভীরভাবে জানতে চাই, বিষয়গুলি আমার জন্য অনুগ্রহপূর্বক ব্যাখ্যা করুন। আ ন আ জাকাজিক মিশর।
মার্কাজ আর শাবিবা থেকে আমি ইনজিল শরীফের নিম্নরূপ শবক পেয়েছি।
ক, তুমি মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকিও, তাহা হইলে পুরস্কার হিসাবে আমি তোমাকে জীবন মুকুট দান করিব। প্রকাশিত কালাম ২ অধ্যায় ১০ আয়াত।
খ, আমরা যদি আমাদের পাপ স্বীকার করি তবে তিনি তখনই আমাদের পাপ ক্ষমা করেন এবং সমস্ত অন্যায় হইতে আমাদের পাপ পবিত্র করেন। প্রথম ইয়োহন্না ১ অধ্যায় ৯ আয়াত।
আয়াত দুটি আমার জন্য অনুগ্রহপূর্বক ব্যাখ্যা করুন। গ, ক, ই, মিশর। কিতাবুল মুকাদ্দাসে ক্ষমা শব্দটির দ্বারা বোঝাতে চাওয়া হয়েছে পাপ ঢেকে দেওয়া, পাপ লুকিয়ে ফেলা বা কাফফারার মাধ্যমে পাপ মোচন করা। তাওরাত শরীফের পয়দায়েশ খণ্ডের ৬ রুকু ১৪ আয়াতি প্রথম ধুনা বা আলকাত্রা জাতীয় পদার্থের দ্বারা আচ্ছাদন বা লেপনের কথা ব্যবহৃত হয়েছে। শেষ পর্যন্ত এর অর্থ আমরা দেখতে পাই আবরণে গিয়ে দাঁড়ায়। নবপর্ব কিতাবুল মুকাদ্দাসে এর ব্যবহার রয়েছে মসিহের রক্তের মাধ্যমে পাপের কাফফারার অর্থে। সুতরাং এইভাবে ক্ষমার অর্থ হয় মসিহের কাফফারার দ্বারা আমাদের পাপের উপর আবরণ দেওয়া।
কিতাবুল মুকাদ্দাসে প্রদর্শিত ক্ষমার বিষয় পর্যালোচনা করলে স্পষ্ট হবে যে আমাদের পাপের ক্ষমার জন্য মসি হচ্ছেন যুক্তিসঙ্গত মাধ্যম, কেননা তিনি সলিবের উপর নিজের মৃত্যুর দ্বারা সকল পাপের কাফফারা পরিশোধ করেছেন। রসুল ইয়োহন্নার সাক্ষ্যে এই সত্যের ব্যাখ্যা পাওয়া যায় যখন তিনি বলেন, যদি কেহ পাপ করিয়াই ফেলে তাহা হইলে পিতার নিকট আমাদের পক্ষ হইয়া কথা বলিবার জন্য একজন আছেন, তিনি ঈসা মসিহ, যিনি নির্দোষ। পাপের দরুন আমাদের উপর খোদার যে দাবি দেওয়া ছিল মসিহ তাহার নিজের মৃত্যুর দ্বারা তাহা পূরণ করিয়াছেন। তাহার এই দাবি দেওয়া পূরণ কেবল আমাদের জন্য নয় বরং সমস্ত জগতের জন্য। প্রথম ইয়োহন্না ২ অধ্যায় ১ ও ২ আয়াত।
ক্ষমার আরও অর্থ পাপ দূর করা। যেমন ইয়াহিয়া নবী মসীহ সম্বন্ধে বলেছেন, ওই দেখো খোদার মেষ শিশু যিনি মানুষের সমস্ত পাপ দূর করেন। ইউহন্না প্রথম অধ্যায় ২৯ আয়াত।
কেউ হয়তো জিজ্ঞাসা করবেন, কাফফারা ব্যতীত রেখে আল্লাহ কেন পাপ ক্ষমা করেন না? উত্তর হচ্ছে,
সর্বমানবের জন্য আল্লাহর একটা নীতিমালা রয়েছে। তার ইনসাফ ও ন্যায়পরায়ণতার চাহিদা হচ্ছে যে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, এবং আইন বলছে যে পাপই পাপ করে সেই মরিবে। জিহেজকেল ১৮ অধ্যায় ২০ আয়াত।
আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে তাতে সর্বমানবের স্বার্থই রক্ষিত হয়, কেননা আইনের মর্যাদা মানেই শান্তি ও শৃঙ্খলা। এবং
কাফফারা ব্যতিরেকে আল্লাহ কেন পাপ ক্ষমা করেন না, এই প্রশ্ন করবার অধিকার মানেই আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদের অধিকার। প্রত্যেক পাপীকে যদি নিজের পাপের জন্য কাফফারা দিতে বলা হতো তাহলে কেমন হতো? কিন্তু আল্লাহ নিজেই আমাদের পক্ষে কাফফারা প্রদান করেন, যদিও সমস্ত মানুষই খোদার নিকট দোষী হইয়া আছে। রোমিও ৩ অধ্যায় ১৯ আয়াত।
আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে যে আল্লাহ অনন্ত রহমতের অধিকারী, এবং তারই মহৎ আনন্দের কারণে মসীহ ঈসা মানুষকে পাপের হাত হইতে মুক্ত করিবার ব্যবস্থা করিয়াছেন, এবং সেই মুক্তির মধ্য দিয়েই রহমতের দান হিসাবে বিশ্বাসীদের নির্দোষ বলিয়া গ্রহণ করা হয়। খোদা ঈসা মসীহকে পাঠাইয়াছিলেন যেন তিনি তাহার রক্ত দ্বারা অর্থাৎ তাহার মৃত্যু দ্বারা পাপের দরুন মানুষের উপর খোদার যে দাবি দেওয়া ছিল তাহা পূরণ করেন। মসীহের এই কাজ ইমান আনিবার মধ্য দিয়া মানুষের জীবনে ফল দান করে। এইভাবেই খোদা দেখাইয়াছেন, যদিও তিনি তাহার সহ্য গুণের জন্য মানুষের আগেকার পাপের আজাব দান নাই, তবু তিনি নির্দোষ। রোমিও ৩ অধ্যায় ২৪ থেকে ২৫ আয়াত।
মানুষ ও ক্ষমা, সবাই এক বাক্যে স্বীকার করবেন যে যিনি পাপের বোঝা উপলব্ধি করেন তিনি বিভিন্ন উপায়ে আল্লাহর অনুকম্পা লাভের চেষ্টা করেন যেন তাঁর পাপ ক্ষমা হয়ে যায়। এসব উপায়ের কয়েকটি হচ্ছে সৎকর্ম, সালাত ও মোনাজাত, সিয়াম, সুপারিশ ও দোয়া, এবং তওবা। তবে দেখতে হবে এগুলির অবস্থান কোনখানে।
সৎকর্ম, সৎকর্ম নিশ্চয়ই ভালো জিনিস, কিন্তু যে পাপ করা হয়ে গেছে সৎকর্ম দিয়ে সে পাপের জন্য আল্লাহর ক্ষমা পাওয়া যেতে পারে না, এই কথাটাই ঈশায়া নবী খুব স্পষ্টভাবে স্বীকার করেছেন। আমরা তো সকলে অশুচি ব্যক্তির সদৃশ্য হইয়াছি, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান, আর আমরা সকলে পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল বায়ুর ন্যায় আমাদিগকে উড়াইয়া লইয়া যায়। ঈশায়া ৬৪ অধ্যায় ৬ আয়াত।
রসুল পৌলের কাছেও এ সত্য স্পষ্ট হয়ে ওঠে, এবং পাক রুহের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি এই সাক্ষ্য প্রদান করেন, ইহা সৎকর্মের ফল হিসাবে দেওয়া হয় নাই, যেন কেহ গর্ব করিতে না পারে। আমরা খোদার হাতের তৈরি, খোদা মসীহ ঈসার সহিত যুক্ত করিয়া আমাদের নূতন করিয়া সৃষ্টি করিয়াছেন, যাহাতে আমরা সৎকর্ম করি। এই সৎকর্ম তিনি আগেই ঠিক করিয়া রাখিয়াছিলেন যেন আমরা তাহা করিয়া জীবন কাটাই। এফিসিয় ২ অধ্যায় ৯ থেকে ১০ আয়াত।
পৌলের এই ব্যাখ্যানুযায়ী সৎকর্ম বা পুণ্যের কাজ মানুষকে পাপের ক্ষমা এনে দেয় না, কারণ পুণ্য করা মানুষের কর্তব্য, তা তো করতেই হবে, তাতে বাহবা পাবার কিছু নেই। মসীহ নিজেই তার শিক্ষায় এ বিষয়ে আলোচনা করেছেন। সেইভাবে খোদার আদেশ মতো সমস্ত কাজ করিবার পর তোমরা বলিও, আমরা অপদার্থ গোলাম, যাহা করা উচিত আমরা কেবল তাহাই করিয়াছি। লোক ১৭ অধ্যায় ১০ আয়াত।
আর শরীয়তের প্রথম ও সর্ববৃহৎ যে নির্দেশ, পুরাতন পাক কিতাব থেকে মসি তা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন। তোমার সমস্ত অন্তর, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত শক্তি দিয়া প্রভু তোমার যিনি আল্লাহ তাহাকে মহব্বত করিবে। তাওরাত দ্বিতীয় বিবরণ 6:5।
এই হুকুমের অর্থ আল্লাহর প্রতি আমাদের মহব্বতের সঙ্গে সঙ্গে অবশ্যই থাকতে হবে তার প্রতি অকুণ্ঠ সেবার অবদান, এবং তার দৃষ্টিতে যা ভালো তাই আমাদের করে যেতে হবে।
এ ব্যাপারে বাদশাহ দাউদের দেওয়া দৃষ্টান্তই সম্ভবত সর্বাধিক চমকপ্রদ, যখন তিনি ও তাঁর লোকেরা ইবাদত গাহের ভবনের জন্য বৃহৎ পরিমাণের স্বর্ণ প্রদান করেন। তিনি বলেন, কিন্তু আমি কে, আমার প্রজারাই বা কে যে আমরা এই প্রকারে ইচ্ছাপূর্বক দান করিতে সমর্থ হই? সমস্তই তো তোমা হইতে আসে, এবং তোমার হাত হইতে যাহা পাইয়াছি তাহাই তোমাকে দিলাম। হে আমাদের প্রভু আল্লাহ, তোমার পবিত্র নামের উদ্দেশ্যে একটি গৃহ নির্মাণের জন্য আমরা এই যে দ্রব্যরাশির আয়োজন করিয়াছি, এ সকল তোমার হাত হইতেই আসিয়াছে, এবং সকলই তোমার। প্রথম বংশাবলী 29:14-16।
সত্য বটে যে সৎকর্মের অত্যধিক প্রয়োজন রয়েছে, কেননা আল্লাহর চিন্তার সঙ্গে সৎকর্মের উপযোগিতা ও সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। কিন্তু সৎকর্ম দিয়ে ক্ষমা কিনতে পারা যায় না। যদি যেত তাহলে রহমত শব্দটি সমস্ত অভিধান থেকে মুছে ফেলবার প্রয়োজন দেখা দিত।
সালাত ও মুনাজাত, সালাত ও মুনাজাত আবশ্যক, কিন্তু ক্ষমা লাভের উপায় হিসাবে নয়। পাপী তো পাপের মাধ্যমে আগেই আল্লাহকে অসন্তুষ্ট করে তুলেছে, এবং স্রেফ সালাত কালাম ও মুনাজাত দিয়ে কৃত পাপের ফল ধুয়ে ফেলা যায় না বা আল্লাহর অনুকম্পাও পাওয়া যায় না, কারণ তাঁর রহমত খাঁটি ও চূড়ান্ত ইনসাফের সঙ্গে সম্বন্ধযুক্ত ও শর্তযুক্ত।
পাকরু মানুষের প্রাণকে আল্লাহর সঙ্গে সৌকর্ষে মিলিত করেন, মানুষের এবাদতের মধ্যে তার জন্য মধ্যস্থতা করেন এবং ওই এবাদতকে ফলপ্রদ করে তোলেন। কিন্তু ক্ষমা না পাওয়া পাপি পাক রুহের মধ্যস্থতা লাভের অধিকারী নয়।
প্রশ্ন উঠতে পারে, এই যখন অবস্থা এবং সবাই যখন পাপি, তাহলে সালাত কালাম মুনাজাত কার জন্য? উত্তর, তেমন প্রত্যেকের জন্য যিনি মসিহকে গ্রহণ করেছেন এবং সলিবের উপর সেই কাফফারা দানকারীর রক্তের মধ্য দিয়ে নিজের সকল পাপের ক্ষমা অর্জন করেছেন। সুতরাং সালাত কালাম ও মুনাজাত ক্ষমা লাভের উপায় নয়, বরং তা হচ্ছে পাপ ক্ষমা হয়ে যাবার পর আল্লাহর সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রেখে চলবার ব্যবস্থা।
সিয়াম, সিয়াম বা রোজা হচ্ছে স্বেচ্ছায় নিজেকে হেয় করবার জন্য কৃচ্ছতার প্রকাশ, প্রাণ আত্মাকে স্বেচ্ছায় কষ্ট দিয়ে শুদ্ধতা অর্জনের উপায়। কিন্তু পাপের কারণে আল্লাহকে যে আঘাত করা হয়েছে তা মোচনের জন্য সিয়াম যথেষ্ট নয়। সুতরাং সিয়ামের মাধ্যমেও পাপী ক্ষমা অর্জন করতে পারে না।
অভিজ্ঞতা থেকে শিক্ষা পাই যে আল্লাহর রহম লাভের আশায় যারা রোজা রাখেন, তারা সেই রোজার মাধ্যমে আল্লাহ ও মানব জাতির সেবায় কোনো অবদান রাখেন না, এবং কেবল সিয়াম সাধনা ও উপবাস রহমত লাভের জন্য যথেষ্ট নয়। আল্লাহর পাক কালামে তাই রয়েছে, তোমরা যখন উপবাস ও বিলাপ করিয়াছ তখন তাহা কি আমারই উদ্দেশ্যে করিয়াছ? আর যখন ভোজন করো ও পান করো তখন কি নিজেরাই ভোজন ও নিজেরাই পান করো না? জাকারিয়া 7:5-6।
সুপারিশ ও দোয়া। কিতাবুল মুকাদ্দাসের কোথাও এমন কথা নেই যে আমাদের আগে জীবিত কোন আবেদ ফকির বা ওয়ালি আল্লাহর সুপারিশের কারণে কিংবা দোয়ায় খায়েরের কল্যাণে আমাদের পাপ ক্ষমা হয়ে যেতে পারে। বরং আসমানি শিক্ষায় এই কথা স্পষ্টভাবে লেখা রয়েছে, খোদা মাত্র একজনই আছেন এবং খোদা ও মানুষের মধ্যে মধ্যস্থ ও মাত্র একজন আছেন, সেই মধ্যস্থ হইতেছেন মানুষ মসীহ ঈসা। তিনি সমস্ত মানুষের মুক্তির মূল্য হিসাবে নিজের জীবন দিয়াছিলেন। খোদার নির্ধারণ করার সময়ে সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া হইয়াছে। প্রথম তিমোথিও 2:5-6 এবং সেইভাবে খোদার আদেশ মতো সমস্ত কাজ করিবার পর তোমরা বলিও, আমরা অপদার্থ গোলাম, যাহা করা উচিত আমরা কেবল তাহাই করিয়াছি। Luke 17:10
তওবা। তওবা বা অনুতাপ খুবই ভালো কাজ, কারণ তওবার পর বহুবিধ পাপের ভবিষ্যৎ পুনরাবৃত্তি থেকে আমরা অব্যাহতি লাভ করতে পারি। কিন্তু অতীতের কৃত পাপের কি হবে? ধরুন একজন খুনি আসামি আদালতে দাঁড়িয়ে বলছে, হুজুর আমি তওবা করছি, জীবনে আর কখনো খুন করব না। তখন বিচারক কি সেই আসামিকে তার এই প্রতিশ্রুতির ভিত্তিতে ক্ষমা করে দেবেন? আদৌ না। বিচারককে দায়িত্ব দেওয়া হয়েছে আইন সমুন্নত রাখার এবং তিনি তা লঙ্ঘন করতে পারেন না। তাহলে দেখুন, এই মাটির পৃথিবীর একজন বিচারক ইনসাফের সাথে যখন আইন লঙ্ঘন করতে পারেন না, তখন একাধারে নূরের আসমানি জগৎ ও গোটা পৃথিবীর মহাবিচারক কেমন করে তাঁর নিজের আইন লঙ্ঘন করবেন? আর সেই আইনে বলা হয়েছে, যে প্রাণী পাপ করে সেই মরিবে। Jehezkel 18:20।
তবে ক্ষমা লাভের উপায় কি? প্রত্যেক যুগে, প্রত্যেক দেশে প্রত্যেক পাপী সেই মৃত্যুর ভয়ে ভীত হয়ে তন্দ্রার আচ্ছন্নতা কাটিয়ে উঠতে পারলে একবার অন্তত এ প্রশ্ন করে যে, তাহলে আমার ক্ষমা লাভের উপায় কি? উত্তর, কাফফারার মাধ্যমে পাপ মোচন করে। কলসী নামক স্থানে ইমানদারদের উদ্দেশ্যে রসুল পৌল যে আশ্চর্যজনক বাণী প্রচার করেন তা এখানে প্রণিধানযোগ্য। খোদা তাহার মহাশক্তি অনুসারে সমস্ত শক্তি দিয়া তোমাদের শক্তিমান করিতেছেন, যাহাতে তোমরা সব সময় আনন্দের সহিত ধৈর্য ধরিয়া সমস্তই সহ্য করো এবং পিতা খোদাকে ধন্যবাদ দাও। নূরের রাজ্যে খোদার লোকেরা যে অধিকার লাভ করিবে তাহার ভাগী হইবার জন্য তিনি তোমাদের উপযুক্ত করিয়া তুলিয়াছেন, কারণ তিনি অন্ধকারের রাজ্য হইতে আমাদের উদ্ধার করিয়া তাহার প্রিয় পুত্রের রাজ্যে আনিয়াছেন। এই পুত্রের রক্তের মধ্য দিয়া তাহার সহিত যুক্ত হইয়া আমরা মুক্ত হইয়াছি, অর্থাৎ পাপের ক্ষমা পাইয়াছি। Colossians 1:12-14
এই সত্য আল্লাহর লোকদের কাছে প্রকাশিত হয়েছে এবং তাঁদের কাছে যা কিছু প্রকাশিত হয়েছে তারা তার সাক্ষ্য দিয়েছেন। ঈশায়া নবী সাক্ষ্য দিয়েছেন, তিনি আপন প্রাণের শ্রম ফল দেখিবেন, তৃপ্ত হইবেন, আমার নির্দোষ গোলাম নিজের জ্ঞান দ্বারা অনেককে নির্দোষ করিবেন এবং তিনি তাহাদের অপরাধ সকল বহন করিবেন। এই জন্য আমি মহান দিগের মধ্যে তাঁহাকে অংশ দিব। তিনি পরাক্রমীদের সহিত লোট বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর মধ্যে আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনি পাপীদের সহিত গণিত হইলেন আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন এবং পাপীদের জন্য সুপারিশ করিয়াছেন। Isaiah 53:11-12
এবং ইয়াহিয়া নবীর সাক্ষ্য, ওই দেখো খোদার মেষ শিশু যিনি মানুষের সমস্ত পাপ দূর করেন। Yohanna 1:29
ক্ষমা অবাধে রহমতের মাধ্যমে পাওয়া যায় এবং মসীহ হচ্ছেন সেই রহমতের উপায়, কারণ তারই মধ্যে পিতা খোদা আমাদের বাছাই করে অনন্ত জীবন দিয়েছেন, তারই মধ্যে আমাদেরকে প্রত্যরূপে গ্রহণ করা হয়েছে এবং তারই মধ্যে অবস্থান করে আমরা বেহেস্তি সর্বাত্মক রুহানি আশীর্বাদ লাভ করেছি।
এই অপূর্ব কাফফারা প্রদান করে মসীহ আল্লাহর সঙ্গে আমাদের শান্তির জন্য মধ্যস্থ হন। কাফফারার ফল
পাপের ক্ষমা হয়ে দেখা দেয়। সে ক্ষমার কোনো সীমা পরিসীমা নেই, কারণ অফুরন্ত মহব্বতে পূর্ণ আল্লাহর দয়া ও রহমের কোনো সীমা পরিসীমা নেই। অতঃপর ক্ষমার পরিণতিতে
পাপের প্রতি আল্লাহর ক্রোধের গজব স্তিমিত হয়ে যায় এবং আসমানি আনন্দ তার স্থলাভিষিক্ত হয়। তাঁর রহমতের প্রাচুর্যের কারণে তা সাধিত হয়, যে রহমত তিনি তার প্রিয় পুত্রের মাধ্যমে আমাদের প্রদান করেছেন।
পাপের মধ্যে বদ্ধমূল, সতত কলহপরায়ণ, অপরাধী বিবেক অযথা ক্লেশ ও যন্ত্রণা থেকে অব্যাহতি লাভ করে।
পাপের জন্য যে শাস্তি অবধারিত তা বাতিল হয়ে যায় এবং মৃতপ্রাণ জীবন্ত খোদার সেবার জন্য তরতাজা ও সজীব হয়ে ওঠে।
মাগফিরাতের প্রয়োজন কি?
সৃষ্ট আকৃতিতে আল্লাহ মানুষ পয়দা করেছেন। আল্লাহ তার অনন্ত প্রজ্ঞায় চেয়েছিলেন যে মানুষ এমন একটা মন পাবে যে মন দিয়ে বহু কিছু সম্বন্ধে সে ধারণা করতে পারবে, যদি সে শুদ্ধভাবে চিন্তা করে। এইরকম চিন্তার প্রক্রিয়ায় লিপ্ত হয়ে মানুষ প্রশ্ন করতে অভ্যস্ত হয়। ফেরদৌস থেকে যেদিন মানুষের পতন ঘটে, সেদিন থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সবচাইতে জরুরি যে প্রশ্ন মানুষের মন জুড়ে রয়েছে তা হচ্ছে, নাজাত লাভের উপায় কি? রসুল পৌল বলেন, পাপ হইতে উদ্ধারের এই বিরাট ব্যবস্থা অবহেলা যদি করি তবে কেমন করিয়া আমরা রেহাই পাইব? পাপ হইতে উদ্ধার পাইবার কথা প্রথমে খোদাবন্দ ঈসাই বলিয়াছিলেন, ইব্রানী 2:3।
বস্তুত প্রশ্নটির মাধ্যমে তিনি এই সত্যের স্বীকৃতির অভিব্যক্তি ঘটান যে মানুষের সঙ্গে যত সব গুরুত্বপূর্ণ বিষয়ে সম্পর্ক রয়েছে তার মধ্যে নাজাতের বিষয় সর্বাধিক গুরুত্বপূর্ণ।
পৌল সম্ভবত অভিভূত হয়ে শব্দের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলেন এবং সেই রাজ্য থেকে এই বিরাট ব্যবস্থা শব্দ কয়টি বের করে আনতে সক্ষম হন।
সত্যি সর্বশক্তিমান আল্লাহর দিক থেকে দেওয়া নাজাতের এই ব্যবস্থা বিরাট ব্যবস্থা বটে। এবং সেই নাজাত আসে কিভাবে? খোদা তাহার পুত্রকে পাঠাইয়া দিলেন, সেই পুত্র স্ত্রীলোকের গর্ভে জন্মগ্রহণ করিলেন এবং শরীয়তের অধীন জীবন কাটাইলেন, যেন শরীয়তের অধীনে থাকা লোকদের তিনি মুক্ত করিতে পারেন, আর যেন খোদার পুত্রদের যে অধিকার আছে তাহা আমরা পাই। গালাতীয় 4:4-5।
নাজাতের বিষয়টা যদি এতই গুরুত্ববহ হয় তাহলে তার তাৎপর্য অবশ্যই আমাদের বিবেচনা করতে হবে, কিন্তু এই নাজাতের উপযোগিতা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদের কাছে বিশ্লেষণ করব কিংবা গভীরভাবে তার বিবরণ প্রদান করব সে সাধ্য আমার নেই। তবে নাজাতদাতা খোদাবন্দের কাছে আত্মসমর্পণকারী একজন ইমানদার হিসাবে নাজাতের মাহাত্ম্য যতটুকু আমি হৃদয় দিয়ে উপলব্ধি করেছি তার উপর ভাষা ভাষা কিছু পর্যবেক্ষণ তুলে ধরতে পারি, সেই হিসাবে নিম্নরূপ কয়েকটি সত্য এখানে পেশ করছি।
আমাদের সবার জন্য মসি যে নাজাত এনে দেন, সে নাজাতের মূল্য এত বেশি তাৎপর্য মণ্ডিত যে তার থেকে পিতরের এই বিখ্যাত শিক্ষা অনুপ্রাণিত হয়েছে। তোমরা জানো, জীবন পথে চলিবার জন্য তোমাদের পূর্বপুরুষদের নিকট হইতে পাওয়া বাজে আদর্শ হইতে সোনা বা রূপার মতো ক্ষয় হইয়া যাওয়া কোন জিনিস দিয়া তোমাদের মুক্ত করা হয় নাই। তোমাদের মুক্ত করা হইয়াছে নির্দোষ ও নিখুঁত মেষ শিশু ঈসা মসীহের অমূল্য রক্ত দিয়া। দুনিয়া সৃষ্টির আগেই খোদা ইহার জন্য তাহাকে ঠিক করিয়া রাখিয়াছিলেন। প্রথম পিতর 1:18-20।
আমাদের নাজাতের জন্য এহেন কঠোর মূল্য আল্লাহ পাক পরিশোধ করেন। মানুষ সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়িত করতে তাকে যে মূল্য বহন করতে হয়েছে তার চাইতে অনেক বেশি মূল্য বহন করতে হয়েছে মানুষের নাজাতের পরিকল্পনা বাস্তবায়িত করতে, কারণ সৃষ্টির জন্য তাকে ব্যয় করতে হয়েছে মাত্র মুখের একটি কথা। কিন্তু নাজাতের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। খোদা নিজের পুত্রকে পর্যন্ত রেহাই দিলেন না, বরং আমাদের সকলের জন্য তাহাকে মৃত্যুর হাতে তুলিয়া দিলেন। রোমিও 8:32।